আখিরি বয়ান পেশ করবেন আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব চরমোনাই। আখিরি বয়ান পেশ করছেন আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব চরমোনাই।
কিসে শুরু করছে স্লোগান? বদভ্যাস হয়েছে।
আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون صدق الله العلي العظيم صدق رسوله النبي الكريم আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে বিরত রেখে ফাল্গুন মাসের মাহফিলের আখিরি বৈঠকে আল্লাহ বসার কিছু কথা শোনার তৌফিক দান করলেন। এই জন্য সবাই শুকরিয়া তার জোরে সরে একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সবসময় খেয়াল রাখতে হবে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দৈনিক কেউ যদি 20 বার মৌতের কথা স্মরণ করতে পারে শহীদ দরজা পাইয়া বিনা হিসেবে বেহেশতে চলে যাবে। গত ফাল্গুন মাসের মাহফিলে আখিরি বৈঠকে অনেকে আমার ভাইরা ছিল, তারা আজকে কিন্তু আমাদের মাঝে আর নাই। আজকে ওই ময়দানে আমরা যারা নাকি আছি হয়তোবা আবার এরকম ফাল্গুন মাসের মাহফিল নিয়ম অনুযায়ী চলতে থাকবে, কিন্তু আপনি আর আমি আর থাকবো না। কারোর জন্য জীবনের শেষ বৈঠকও হইতে পারে, এইটা মনে করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমনভাবে মাপ চাইতে হইবে যে রব্বুল আলামিন তুমি যখন চরমনের ময়দানে নিয়ে আসছো তুমি তোমার খাস অলি না বানাই এখান থেকে ফেরত দিও না। আর উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ রব্বুল আলামিন বলছেন বান্দা বান্দি আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ যে যত অন্তর খুলিয়া অন্তর ভাঙ্গিয়া যে যত কাগুতি বিনতি করিয়া চাইতে পারবে সে তত বেশি হাসিল করতে পারবে। আমি বলতে গেলে সব অনেক আলোচনাই বলি, ব্যক্তি বিশেষ নেকির কিন্তু পার্থক্য আছে, যেমন নাকি কেউ কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করলো, তার আমলনামার মধ্যে নেকি জমা হলো দশটা। আর এক ব্যক্তি কোরআনুল কারীমের ওই একই অক্ষর তেলাওয়াত করলো, তার আমলনামার মধ্যে এই দশ থেকে নেকি বাড়তে বাড়তে সাতশো নেকি জমা হইল। এরপরে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করে তাকে সাতশোর চেয়ে আরো অনেক অনেক গুণ নেকি বাড়াই দেয়। যেমন আল্লাহ হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা, আকাশের মধ্যে যে তারকাগুলো দেখো, এত নেকিও কি কারো আছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে এত নেকি কারো আছে কিনা। কিন্তু তার ভিতরে এরকম একটা খেয়াল ছিল যে হুজুর আমার আব্বার কথাই বলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, আয়েশা, হযরত ওমরের নেকি এর চেয়েও বেশি। তার মুখটা একটু কালোর মতো হয়ে গেল, হুজুর তো আমার আব্বার কথা বলল না। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে, আয়েশা, আবু বকরের এক রাত্রের নেকি এর চেয়ে অনেক বেশি। কোন রাত্র? যেই রাত্রে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহস হবে এই হিজরতের দিকে রওনা করে রাত্রে গুহায় কাটাইছি, ওই রাত্রের নেকি আল্লাহ পাইবে না কা? এই যে সিদ্দিক, এই যে উপাধি পাইছে, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মেয়েরাজে গেছিল, কয়েক বছর 23 বছর কাটাই আসছে, এর ভিতরে দুনিয়ায় ঘড়ির কাটা যেই জায়গায় ওই জায়গায় আছে, পানি গড়াইয়ে যাইতেছে গড়াইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবে মেয়েরাজের ঘটনা এসে বললেন, কাফেররা মোটে সুযোগ পায় না, কেন আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন কিন্তু কাফেররাও বলতো, যে এসে সত্যবাদী বিশ্বাসী আর হইতে পারে না। কিন্তু এই সবে মেয়েরাজের ঘটনা এরা তো বিশ্বাস করার কথাই না, দুনিয়ায় ঘড়ি কাটা যেই জায়গায় ওই জায়গায় আছে, মাঝখানে 23 বছর কেটে গেল, এইটা একটা আশ্চর্যের কথা না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহুর কাছে যখন যেই বলল যে শুনছ তোমাদের নবী কি বলছে, কি বলতেছে, বলে কি, বলে এরকম সবে মেয়েরাজে গেছিল, এরকম এত বছর কাটাই আসছে, দুনিয়ার অবস্থান যেখানে সেখানেই আছে, এইটা একটা কেমন কথা? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছে কি, আল্লাহর রাসূল বলছেন? কলে হ্যাঁ, আল্লাহর রাসূল বলছেন। কলে আল্লাহর রাসূল যদি বললে থাকেন সব সত্য, তখন উপাধি পাইছে সিদ্দিক। এদের ভিতরের অবস্থান আর আপনার আমার অবস্থান কি এক নাকি? আল্লাহ, তা নেকি কেমনে বাড়ে? যে নেকি পেল 10 আর যে পেল 700 আর যার নেকি কোনো সীমা সংখ্যা নাই, এই ব্যক্তিদের ভিতরে দেখতে শুনতে নাকে কানে চোখে হাতে পায়ে কানে কোনো পার্থক্য আছে? যে নেকি 10 পেয়েছে তারও হাত কিন্তু দুইটা, আর যে পাইছে 700 তার কিন্তু হাত দুইটা, পার্থক্য হলো কিসের? আমলের পার্থক্য, ভিতরের অবস্থানের পার্থক্য। জোরে বলেন কথা ঠিক কিনা, ভিতরের অবস্থানের পার্থক্যের কারণে নাকি বাড়ে কমে? ইমাম ফখরুদ্দিন রাজী রহমাতুল্লাহ আলাই 101টা দলিল ঠিক করিয়া হাঁটতেছে আর মনে মনে বলতেছেন, এই কিল্লেকে দলিল ঠিক করছে মৌতের সময় শয়তানের সঙ্গে হে যুদ্ধ করবে, দলিল দিয়া বহাস করবে, বহাস করবে কি করবে, যে মৌতের সময় যখন ইবলিস শয়তান এসে বলবে যে আল্লাহ দুইজন, তখন তিনি দলিল প্রমাণ দিয়ে প্রমাণ করবে আল্লাহ একজন, এরকম যখন ওই দলিল খণ্ডন করবে আর একটা, এরকম করতে করতে প্রায় 101টা দলিল ঠিক করিয়া তিনি হাঁটতেছে আর মনে মনে বলতেছে, আমি তো আলেম মানুষ, কোরআন এবং হাদিস ভালো বুঝি, দলিল আদিল্লাও বুঝি, তা আমি তো শয়তানের সাথে একটা বুঝপরে হইবি, কিন্তু যারা মূর্খ, যারা কোরআন হাদিস ভালো বোঝে না, এদের মৌতের সময় ইমানের অবস্থাটা কেমন হইবে? কারণ ইবলিশ শয়তানের সঙ্গে এরা যুক্তি দিয়ে তো পারবে না, তাহলে তো দেখা যায় যে ইমান নষ্ট হয়ে যায় নাকি, এই খেয়ালে হাঁটতেছে, দেখতেছে একটা লোক কুড়াল দিয়ে কাটকাটে ডাকতেছে, ভাইজান এদিকে আসেন, আসছে, জিজ্ঞাস করলো ভাইজান আল্লাহ কয়জন, বলে একজন, বলে বললেই হবে, কোনো দলিল প্রমাণ লাগবে না, হাতে আসলে কুড়াল আসতে উঠেই ফেলছে, বলে বললেন কি, বলে বললাম আল্লাহ একজন, এটা প্রমাণ লাগবে না, বলে প্রমাণ হইলে আমার এই কুড়াল, বলে আল্লাহ একজন প্রমাণ করতে পার, দলিল প্রমাণ রাখি রে, দ্বিতীয়বার যদি বলো একটা কূপ দিয়ে মাথা দুই ভাগ করে ফেলাবো, এবার দলিল প্রমাণ কি, এই ভিতরে অবস্থা নাকি, আর তুমি আর আমি মনে মনে কই কবরে কিছু হয় না না হয়, এই যে হুজুরের কাছে হনতে আছে এগুলো কিছু হয় না না হয়, এদের নাকির পরিমাণ এক, কথা কান না কি পার্থক্য আছে না নাই, তাহলে বুঝা গেল ভিতরে অবস্থানের কারণে নাকি বাড়ে এবং কমে, আল্লাহ, তাহলে বুঝা গেল যে ভিতরে অবস্থানের কারণে যে নাকি বাড়ে কমে, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উদাহরণ প্রায় কমবেশি একটু ছয় মাস আগে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আবু বকর হিজরতের হুকুম হইতে পারে প্রস্তুত থেকো, যখন নাকি হিজরতের হুকুম আসে গেল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়া রাত্রে আবু বকর সিদ্দিকের ধরে ঘরের দরজায় টোকা দিছে, ডাকতেছে আবু বকর, আবু বকরকে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতর থেকে টাচ করে দরজাটা খুলে দিছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে গেল, আবু বকর এত তাড়াতাড়ি দরজা কিভাবে খুললা, বলে হুজুর আপনি যেদিন বলছেন যে আবু বকর প্রস্তুত থাকো হিজরতের হুকুম আসতে পারে, হুজুর সেদিন থেকে রাত্রে আমি বিছানায় আর পিঠ লাগাই, হুজুর শুধু তাই নেই এমনকি আমি ঘরের দরজার খিলটে পর্যন্ত আটকেই নেই, কারণ কি আপনি আসিয়া দরজা ধাক্কা দেবেন আমি আবু বকর ঘুমাই থাকবো, আর আপনি বাহিরে বাইরে কষ্ট করবে এটা আমি আবু বকর কেমনে সহ্য করব, এই জন্য হুজুর আমি ঘুমাই নেই, এদের দিলের অবস্থা এদের নেকির অবস্থা আর আপনার আমার অবস্থার কি এক নাকি, আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন দুনিয়াতে আল্লাহ কসম করে বলতেছি আবু বকরের সাথে নেকির পাল্লা দিয়ে কেউ পারবে না, আল্লাহ এক যুদ্ধের ব্যাপারে আল্লাহর হাবিব সহযোগিতা চাইছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মিসকি মিসকি হাসতেছে যে আবু বকরের মাল কম দানও করতে পারবে কম সব হইবে কম, আমার আল্লাহ মাল বেশি দিয়েছে দানও করবো বেশি সব হব বেশি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাল ভাগ করে অর্ধেক নিয়ে আসছেন, বিরাট মালের স্তূপ হয়ে গেছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মাল ভাগ করে নিয়ে সাইড ব্যাগের এক ভাগ বিরাট মালের স্তূপ হয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাল নিয়ে আসছে একটা ছোট পোটলায় বাঁধিয়ে আইনি এক পাশে রাখছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করে না ওমর কি সহযোগিতা আনছো কি সাহায্য করলা কি দান করলা, কইল হুজুর মালের অর্ধেক নিয়ে এসেছি, কোথায় ওই সুবহানাল্লাহ অনেক মাল, ওসমান তুমি হুজুর সাইড বাই এক ভাগ ওই মাশাআল্লাহ অনেক মাল, আবু বকর তুমি আনছো কি পরিমাণ, কইল হুজুর আমার যত মাল ছিল এমনকি ঘরের নুনের বাটিটা পর্যন্ত সব নিয়ে আসছি, আল্লাহ রাসূল বলতেছেন আবু বকর ঘরের মধ্যে কি রেখে আসছো, তখন বলতেছেন আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে আসছি, এদের মনের অবস্থা আর আপনার আমার মনের অবস্থা কি এক নাকি, আল্লাহু আকবার, তাদের চিন্তা ভাবনা আর আপনার চিন্তা ভাবনা কি এক নাকি, আল্লাহ সাহাবা এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই তিনজন রওনা করছে, কলে হুজুরের দরবারে যখন আমরা থাকি তখন তো মনে হয় যে বেশ তো দুর্যোগ আমাদের সামনে, কিন্তু যখন চলিয়ে যাই বাড়ি ঘরে কাজে বিভিন্ন কায়দায় তখন এই খেয়াল তো আর থাকে না,
তখন আমরা তো মুনাফেক হয়ে গেছি। আল্লাহ রাসূল দরবারে যাই বলে, ইয়া রাসূল হাবিব আল্লাহ, আমরা তো মুনাফেক হয়ে গেছি হুজুর, আপনার দরবারে আমরা যখন থাকি তখন দেখি মুনাফিকদের ভেস্ত দুচোখ আমাদের সামনে, কিন্তু যে বাড়িঘরে রাস্তাঘাটে যখন যাই তখন তো এই অবস্থা আর থাকে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যা তোমরা মুনাফেক হও নাই, কারণ আমার এখানে থাকা অবস্থায় তোমাদের যে অবস্থান এটা সবসময় থাকলে ফেরেশতারা রাস্তার আছে তোমাদের পায়ের নিচে পড়বে সেই দিত। এরকম অবস্থা থাকাও ঠিক না আর থাকা কামনা করাও ঠিক না, কথা ঠিক না? আল্লাহ তারা চিন্তা করছে, ঔষধ ঠিক মতো পাইছি, কিন্তু আপনার আমি আমাকে নিয়ে তো চিন্তা করি না, যেটা বলেন কথা ঠিক কিনা। এর জন্যই আমি আজকে আখিরি বৈঠক আমি সংক্ষেপে দুই একটা আলোচনা করতে চাই আমার মুসলমান ভাইরা, আমার পর্দার আড়ালে মা বোনেরা, এখান থেকে যাইয়েও হয়তোবা আল্লাহ ভালো জানে অনেক ভাইরা ঠিক মতো আগেও নামাজ পড়তেন না, এখনও পড়বেন না, থাকতে পারে যারা যায় না, আশা করি আল্লাহর ফজলে একজন থাকবে না, আগে ঠিকমতো ইসলামের হুকুম অনুযায়ী চলতেন না, এখনও চলেন না বা চলবেন না, কারণ কি চলবেন না কেন, ঠিক নিয়ম অনুযায়ী আমল করবেন না কেন? কারণ হুজুর এত কষ্ট, এইটাও কি হুজুর পারে? হুজুর নামাজ পড়া কত কষ্ট, গোসল ফরজ হলে হুজুর কথাই নাই, এই পাকসা হইয়া হুজুর এই এই বিভিন্ন কায়দায় কায়দায় আনন্দ ফুর্তি ছাড়িয়া হুজুর এই মেয়েদের সাথে আড্ডা মারা কথা বলা কত আরাম, হুজুর হারাম খাওয়া কত আরাম, ঘুষ খাওয়া কত আরাম, হুজুর বেপর দেওয়া কত আরাম, এই ছাড়িয়া হুজুর এগুলো ফিরিয়ে থাকা হুজুর কত কষ্ট, হুজুর এইটাও কি সম্ভব? আল্লাহ কোনো কষ্ট নাই, আসলে সব সহজ আল্লাহর ফজলে। কথা ঠিক না? কেমনে সহজ? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দিরা তোমরা যদি আমাকে পাওয়ার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য তোমরা যদি রাস্তায় নামিয়ে যাওয়ার চেষ্টা শুরু করো, তোমাদের জন্য আমি রাস্তা খুলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা খুলে দেবে পথ চলার জন্য, আপনার আমার কোনো চিন্তা আছে? কথা কোনো চিন্তা থাকার কথা? কোনো চিন্তা নাই। ইউসুফ নবী সালাতু আসসালামকে বিবি জুলাইখা সাতটা দরজার ভিতরে তালা মারছে, দরজা সাতটা তালাও মারছে সাতটা, বলছ ইউসুফ আমার কথা তোমার মানাই লাগবে। ইউসুফ নবী সালাতু আসসালাম মাওলার দিকে ফিরিয়া বলতেছে, মাবুদ গো আমি তো জুলাইখার কথা মানবো না, কি হইবে না হইবে জানি না, আমি দিলাম দৌড়। দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সাতটা দরজার মধ্যে তালা দেওয়া, সাতটা দরজার তালা টাস টাস করিয়ে খুলে দিল। ইউসুফ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে চলে গেল, আটকে রাখতে পারে নাই। বাবারে তার নমুনা দেখাই গেছে আমাদের শায়খ মুর্শিদ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। বাবারে বিভিন্ন সময় যে অবস্থান তৈরি করত, আমরা ভয় তো অস্থির হয়ে যে যাব কি হয় বা না হয়, কিন্তু কিভাবে কিভাবে আল্লাহ যারা রাস্তা খুলিয়ে দিয়েছে, যেটা নমুনা দেখছি শায়খ রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে। বাবারে তিনি আমাদেরকে ডাকিয়া বুঝাইয়া শুনাইয়া তিনি আগে আমাদের থেকে আজকে বিদায় হয়ে আমাদের পাশেই শুয়ে আছে। আখারে আমি ফরিদপুর এলাকায় যখন গেলাম তখন একটা লোক আসে আমার সঙ্গে দেখা করিয়া বলতেছে, হুজুর আপনি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই সন্তান, এর জন্য শূন্য দেখা করতে আসছি। বলে হুজুর আমি প্রধানমন্ত্রী, ওরও ওই ওই দায়িত্ব আমি পালন করতাম, কিন্তু হুজুর আমার মাধ্যমে সরকারিভাবে বিভিন্ন আলেম ওলামা সহ বিভিন্ন লোকদেরকে কোরায় করা হইতো, তাদেরকে বসে আনার জন্য চেষ্টা করা হইতো। হুজুর কাকে কত টাকা দিয়ে কেনা লাগছে আমার জানা আছে, অমুকে এত টাকা দিয়ে অমুকে এত টাকা দিয়ে কেনা লাগছে, কিন্তু হুজুর ব্যক্তি বেশি একজন ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহ, হুজুর টাকা বস্তা নিয়ে পায়ে ধরে ফেলাইয়া দিছি, লাঠি মেরে উড়াইয়া ফেলাইয়া দেশে,
আর বসে বাবার আমি মুসলমান হইয়া দুনিয়া থেকে যাইতে চাই। এই জন্য আব্বাকে অনেক সময় উদাহরণ দিয়া বলতো, বাবা রে কারো ইমানের মূল্য 10 টাকা, কারো ইমানের মূল্য 1000 টাকা, কারো লক্ষ, কারো কোটি, কারো কোনো ইমানের মূল্যই দুনিয়াতে নাই। আব্বাদের উদাহরণ দিয়ে বলতো, একটা লোক 10টা টাকা পাইছে, ডাক দিয়ে বলতো যে কার টাকা 10 টাকা নিয়ে যান। যখন 100 টাকা পাইছে তখন ওই 100 টাকার লোভ আর সামলাইতে পারে না, তখন আস্তে পকেটের ভিতরে ঢুকাইয়া রাখছে। বাবা রে ওই তার ইমানের মূল্য 10 টাকা পর্যন্ত সামলাইছে আর পারে নাই। কেউ যখন 100 টাকা পাইল ঘোষণা করলো কার টাকা নিয়ে যান, যখন 1000 টাকা পাইছে আর সামলাইতে পারে নাই। কেউ 1000 টাকা পাইছে সামলাইছে, 1,00,000 টাকা পাইছে আর সামলাইতে পারে নাই। বাবা রে কেউ 1,00,000 টাকা পাইছে সামলাইছে, 1,00,000,000 টাকা পাইছে আর সামলাইতে পারে নাই। আর একদল মানুষ দুনিয়াতে তাম দুনিয়াটা যদি তার পায়ের উপরে ফেলাই দেওয়া হয়, বাবা রে ইমান বিক্রি হবে না। কত সর্বনারী মুজাহিদের কথা শুনছি বাবা রে, কত আল্লাহর বান্দারা মুসলমান দাবি করিয়া 1,000, 5,000, 10,000 টাকার বিনিময়ে বিকাইয়া গেছে, বিক্রি হয়ে গেছে। বাবা রে টাকার বিনিময়ে কোনো মানুষ কি তার মূল্যবান ভোট কি বিক্রি করতে পারে নাকি? বাবা রে সেটা কিভাবে মানুষ হয়? আরে বিক্রি হয় গরু ছাগল, কোনোদিন মানুষ তো টাকার বিনিময়ে বিক্রি হইতে পারে না। বাবা রে এই জন্য আব্বাজান বলতেন, বাবা রে আল্লাহু আকবার আল্লাহু আকবার, যে এইরকম ইমান যার যত আল্লাহর ফজলে মজবুত হইবে, আল্লাহর ফজলে তার নেকির পরিমাণ দরজা তত বাড়িয়া যাইবে। আল্লাহ বাবা রে ইমান মজবুত করার জন্যই তরিকা, বাবার এই ইমানকে মজবুত করার জন্যই বাবার এই তরিকার ঔষধ। আল্লাহর ফজলে করে ওই ঔষধ ঠিক মতো পালন করিয়া দেখো, দেখ আল্লাহর ফজলে ইমান কিভাবে মজবুত হয়। আল্লাহ খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবারে যখন মুসলমান হয়ে গেল তার মালিক ছিল কাফের, মালিক বলল খুবাইব তোর এত বড় সাহস, তুই মুসলমান হয়ে গেছো, তোকে মারিয়া রাখবো না। এমন ভাবে মারতো শরীর থেকে সিরসির করে রাখতো, জমিনে পড়তো আর বলতো আহাদ আহাদ আমার মাওলা এক। যখন দেখে খুবাইব তার ইমান তার খোদার উপর থেকে ছাড়েই না, তখন বলতেছে খুবাইব তুই যখন ইমান ছাড়ই না তোকে শুলে চড়াইয়া মারিয়া ফেলবো। তখন বলতেছে মালিক তুমি যেরকম ইচ্ছা সেরকম তুমি আমাকে মারিয়া ফেলতে পারো, কিন্তু আমি আমার মা আসুক মাওলার উপরে ইমান আনছি ছাড়ব না। যখন তাকে শুলে চড়াইয়া নিচ থেকে বিভিন্ন কাজে তীর মারা শুরু করলো, শরীরের মধ্যে তীর ঢোকে ঝুপ ঝুপ করে রক্ত জমিনে পড়ে, আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আহাদ আমার মাওলা এক। যখন তার শরীরে ভিতর থেকে রুহটা বের হইয়া যাইবে যাইবে, তখন তার মনটা চাইল মৌতের সময় খোদার ঘরের দিকে মুখটা একটু ফিরাইয়া রাখবে। কাফের এই পাশ থেকে তীর মারিয়ে মুখটা ঘুরাইয়া দিল, বলতেছে খুবাইব মৌতের সময় তোর খোদার ঘরের দিকে মুখ ফিরাইয়া রাখবি, রাখতে দেব না। যখন নাকি তীর মারিয়া মুখ ঘুরাইয়া দিল, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুদু চোখের পানি ছাড়িয়া দিয়া কাঁদে, লাসু বালিহিনা উক্তালু মুসলিমান, ও কাফেরা ভালো করিয়া জানলে রাখিস, আল্লাহু আকবার আমার মৌতের সময় আমার মুখখানা আমার মাসুক মাওলার ঘরের দিকে ফিরাই রাখতে দাও বা না দাও, আমার মাসুক মাওলা তো আমার দিকে চাইয়া রইছে। আমি খুবাইব মুসলমান অবস্থায় দুনিয়ার থেকে রওনা করলাম, আমার আর কোনো আফসুস নাই। বাবারে তারাও তো কেয়ামতের ময়দানে মাওলার দরবারে উঠবে, তুমি আর আমি তো মাওলার দরবারে উঠবো। আমার মাওলা যদি জিজ্ঞাসা করে রেজাউল করিম ও আব্দুল করিম আমার খুবাইব আমার হুকুম পালন করতে যাইয়া এই পরিমাণ কষ্ট স্বীকার করছে, তোমাকে এমন কো জিনিস বাধা দিল যে তুমি আমার হুকুম ঠিক মতো মানতে পারো নাই, উত্তর দিয়া সামনে যাও। বাবারে কি উত্তর দেবা? বুঝিয়া শুনে তারপর কবরে যাইয়া শুইও। আল্লাহ রে কোন এক কবির জন্য বলছেন দেখলে আয় কিস্তি বা কিস্তি আপনা দেখলো, গারে দরিয়া কি আন্দর কিস্তিনা ডোব জানে দো। হাবে সিরাজ রাও এখানে বিগুমান বলতেছে, ও নৌকার মাঝি তুমি তোমার নৌকে নিয়ে এখনো নদীর কিনারায় আসো, ও মাঝি তোমার সামনে কিন্তু ভয়ানক সমুদ্র, কেমন সমুদ্র, মেঘনা পদ্মা বড় বড় আটলান্টিক মহাসমুদ্রের মতো সমুদ্র। ও মাঝি সমুদ্রের মধ্যে তুফান উঠে গেছে, ও মাঝি তোমার নৌকা নিয়ে নদীর উপার যাইতে ও হবে, ও মাঝি নৌকা নদীর কিনারে থাকো অবস্থায় পরীক্ষা করিয়া দেখো তোমার নৌকার পাল বস্তুর গুলো ভালো আছে কিনা, দেখো তোমার নৌকার দ্বার বইটা ভালো আছে কিনা, দেখো তোমার নৌকার তক্তাগুলো ভালো আছে কিনা। ও মাঝি যদি পরীক্ষা না করিয়া পথথাক্তার নৌকা নিয়া যদি সমুদ্রে পাড়ি জমাইয়া বস, যখন তোমার পথথাক্তার নৌকার মধ্যে সমুদ্রের তুফান ঠাস ঠাস করে মারি দেবে, ও মাঝি তখন এই সমুদ্রে পথথাক্তার নৌকা টিকবে ওরা, ও মাঝি নদীর উপর বুঝি যাইতে পারবা। বাবা রে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার আব্বাজান বলতো, ও সাড়ে তিন হাত নৌকার বাজির দলেরা, ওই কবি বলল সাড়ে তিন হাত নৌকার বাজির দলেরা, ও আব্দুল করিম সাড়ে তিন হাত নৌকার মাঝি, ও রহিম একাদুর সাড়ে তিন হাত নৌকার মাঝি, এই দুনিয়াটা হইল নদীর কিনারা, ও মাঝির দলেরা তোমার আমার সামনে কিন্তু ভয়ানক পাস